বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরে, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 2 এপ্রিল, 19 চৈত্র এবং ফেরসি 13 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের শুরুতে থাকবে ইয়েমেনে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে সব পক্ষ, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ এবং বিএনপির অভিযোগ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর থাকবে ইরানে প্রকৃতি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, তারপর কথাবার্তা, প্রান্তিক আয়োজনে ইরান ভ্রমণ, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম। ইয়েমেনে 2 মাসের যুদ্ধবিরতি ও খাদ্যবাহী জাহাজ প্রবেশের বিষয়ে একমত উভয় পক্ষ, স্বাগত জানিয়ে ইরানের বিবৃতি প্রকাশ। দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো 3 ফিলিস্তিনি শহীদ, গুলি করার পর মেডিকেল টিমকে কাছে যেতে দেয়নি খুনিরা। বিএনপি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না এবং তারা কি চায় তা জানে না বলে দাবি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এবং ভারতের বিজেপি ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করার পাশাপাশি মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আজ থেকে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আগামীকাল ইরান ও বাংলাদেশ সহ আরও অনেক দেশে প্রথম রোজা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিস্তারিত বিশ্ব সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস রিজার্ভের ক্ষেত্রে ইরান বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে। তিনি ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরো বলেন, ইরানের তেল ও গ্যাসের রিজার্ভের পরিমাণ একসঙ্গে হিসাব করলে এর যে সংখ্যা দাঁড়ায় তা বিশ্বের সব দেশকে ছাড়িয়ে যায়। তিনি বলেন, নিষেধাজ্ঞার আগের চেয়েও ইরানের তেল উৎপাদনের সক্ষমতা এখন বেশি, এই সময়ের মধ্যে সক্ষমতা বেড়েছে। তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল খাতে প্রয়োজনীয় সরঞ্জাম নির্মাণে ইরান ব্যাপক উন্নতি সাধন করেছে বলে জানান এই কর্মকর্তা। খোজাস্তে মেহের বলেন, ইরানের তেল ও গ্যাসের রিজার্ভ দেশটির অর্থনৈতিক শক্তির অংশ, জাতীয় শক্তি ও ক্ষমতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ইয়েমেনে 2 মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ ভোরে এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের উপর থেকে অবরোধ পরিপূর্ণভাবে প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তেহরান আশা করছে। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হান্স গ্রান্ডবার্গ শুক্রবার রাতে বলেছেন, ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার ও সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট দুই মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় রাজি হয়েছে। এই যুদ্ধবিরতি আজ শনিবার সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হচ্ছে। এই সময় খাদ্য ও জ্বালানি বাকি জাহাজও ইয়েমেনে ঢুকতে পারবে। সানা বিমানবন্দরও আংশিকভাবে খুলে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, আশা করা যায় রমজান মাসে মানবিকতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়বে। একই সঙ্গে উভয় পক্ষ বন্দি বিনিময়ের পদক্ষেপ নেবে এবং সব বন্দি মুক্তি পাবে। এসব উদ্যোগ সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে। দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন আরও তিন ফিলিস্তিনি। আজ পবিত্র রমজান মাসের প্রথম দিন ভোরে বর্ণবাদী সেনারা পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ওই তিন ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি ছোড়লে তারা শহীদ হন। গুলি করার পর গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। তারা জীবিত আছেন কিনা তা নিশ্চিত হতে জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যেতে চাইলে সে অনুমতি দেওয়া হয়নি। রেড ক্রিসেন্ট সোসাইটির কোনো গাড়ি ও স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তারা। একটি সূত্র জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের পবিত্র মৃতদেহ হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছে প্রাচণ্ড ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শহীদ তিনজনই ইসলামী জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেডের সদস্য। তাদের বয়স ৩০ মধ্যে। দুইজনের বাড়ি জেনিনে, অপর ব্যক্তি তুলকার্মের বাসিন্দা ছিলেন। ইসরায়েলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা সম্প্রতি ইসরায়েলিদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করেছে। গত কয়েকদিনে ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি দখলদার প্রাণ হারিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের উত্তরাঞ্চল থেকে রাশিয়া ধীরে ধীরে সেনা প্রত্যাহার করছে, তবে তা নজরে পড়ার মতোই। নতুন এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। জেলেনস্কি বলেন, আমরা সতর্কতার সঙ্গে সামনে এগুচ্ছি। তিনি দাবি করেন, ইউক্রেনের ভবন, গাড়ি এমনকি মৃতদেহগুলো রাশিয়ার পেতে রাখা মাইনের ঝুঁকিতে রয়েছে। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনের উত্তরাঞ্চলের পরিস্থিতি খুবই মারাত্মক। রাশিয়া সেখানে নতুন করে সেনা সমাবেশ ঘটাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে বড় অভিযান শুরু করবে। তবে ইউক্রেনও কঠোর প্রতিরোধ করবে বলে জানান তিনি। জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেন, আমি জোর দিয়ে বলছি, সামনে কঠিন যুদ্ধ। আমাদের মনে করা ঠিক হবে না যে আমরা সব পরীক্ষা পেছনে ফেলে এসেছি। এদিকে রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদের তেল ডিপোতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলেনস্কি। মার্কিন ফক্স নিউজকে তিনি বলেন, আমি দুঃখিত, কমান্ডার ইন চিফ হিসেবে আমি এ বিষয় নিয়ে কারোর সঙ্গে আলাপ করব না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতা থেকেও বিএনপি শিক্ষা নিতে পারেনি। তারা কি চায় নিজেরাও জানে না। আজ দলীয় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনীর মতো, দূরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজ। বিএনপি এক এক সময় এক এক কথা বলে, এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো নিরপেক্ষ সরকার, কখনো নির্বাচনকালীন সরকার, এখন আবার বিএনপি নেতাদের জাতীয় সরকারের ভূত মাথায় ঢুকেছে। আসলে বিএনপি কি চায় তার নিজেরাও জানে না। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ থেকেও বিএনপি শিক্ষা নিতে পারেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, এদিক ওদিক না ঘুরে নির্বাচনী প্রস্তুতি নিন। অনেক ষড়যন্ত্র করেও এক যুগেরও বেশি সময় ধরে কোনো লাভ হয়নি, বাকি সময়েও লাভ হবার সম্ভাবনা নেই। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সদ্য প্রয়াত বিশিষ্ট আবৃত্তি শিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে, সরকার 1 কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে, আর এর ফলে বিএনপির অস্বস্তি এবং অস্থিরতা দুটোই বেড়ে গেছে, এ কারণেই তাদের নেতারা উদ্ভ্রান্তের মতো কথা বলছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া সংসদে আরএসএস ঘনিষ্ঠ বিজেপি এমপি রাকেশ সিনহার জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে উত্থাপিত বিল প্রত্যাখ্যান করেছেন। তার হস্তক্ষেপের পর গতকালই রাকেশ সিনহাকে তার বিল প্রত্যাহার করতে হয়েছে। এর ফলে ওই ইস্যুতে আরএসএস এর সঙ্গে বিজেপির মতপার্থক্য প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে, কারণ দেশে দীর্ঘদিন ধরে দুই সন্তান নীতি চালু করার পক্ষে আরএসএস বা সংঘ পরিবার আন্দোলন করে আসছে। তাদের আশঙ্কা, অবিলম্বে এই নীতি গ্রহণ না করলে আগামী দিনে দেশে হিন্দুরাই সংখ্যালঘু হয়ে পড়বে। ভারতের তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি মানুষের বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে, ওরা ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি মানুষের বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে, ওরা ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে। তিনি আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। কুণাল ঘোষ পশ্চিমবঙ্গে আসন্ন উপনির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার জন্য আবেদন জানান। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
মানুষের বেঁচে থাকাটাকে যায় যে বিজেপি কঠিন করে দিচ্ছে, সেই বিজেপি যখন ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করছে বা অন্য জায়গায় কোনো নিজেরা বৃহত্তর ষড়যন্ত্রের মাধ্যমে একটা অশান্তি তৈরি করে, নিন্দনীয় ঘটনা তৈরি করে রাজনৈতিক প্রচারের অভিমুখটা ঘুরিয়ে দিতে চাইছে, বিজেপির ফাঁদে পা দেবেন না।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সক্রিয় থাকা রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিজেপি নেতা অমিত মালব্যকে কটাক্ষ করে বলেন, রাজ্যপাল জগদীপ ধনখড় সকাল থেকে রাত পর্যন্ত যিনি টুইট করেন তার টুইট কই, টুইট মালব্যের টুইট কই, যেসব জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, মানুষের সমর্থন হারাচ্ছে, প্রতিপক্ষের কাছে বিপর্যস্ত হচ্ছে, সেসব জায়গায় তারা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে প্রতিপক্ষকে উত্তক্ত করার কাজে বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। গতরাতে সরকারি গ্যাজেটে এ ঘোষণা দেওয়া হয়। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে চলছে আন্দোলন বিক্ষোভ। এ অবস্থায় জননিরাপত্তা শৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি পরিষেবা ঠিক রাখতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর ফলে দেশটির সেনাবাহিনী যে কোনো বিক্ষোভকারীকে গ্রেপ্তার এবং বিনা বিচারে দীর্ঘ সময় আটক রাখতে পারবে। চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে সেখানে রান্নাবান্নাও কঠিন হয়ে পড়ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ মোহাম্মদ হোসেইনি। তিনি আজ এক টুইটার বার্তায় বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তার জীবন হুমকির মুখে। পাকিস্তান ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণে বাধা দেয় আমেরিকা তার সরকারকে উৎখাতের হুমকি দিয়েছে। ইরানের সংসদ বিষয়ক এই ভাইস প্রেসিডেন্ট আমেরিকার কথিত গণতন্ত্রের গুণকীর্তনকারী পাশ্চাত্যপন্থীদের প্রশ্ন করে বলেন, আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলদর্পী আচরণকে কিভাবে ব্যাখ্যা করবেন? পাকিস্তান সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। সেখানে পাকিস্তানে এ মুহূর্তে আলোড়ন সৃষ্টি করা একটি হুমকির চিঠি নিয়ে কথা বলেন তিনি। এক পর্যায়ে তিনি বলেন, ওই চিঠির পেছনে আমেরিকার হাত রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবশেষে ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবে রাজি হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
পবিত্র রমজান মাসের প্রাক্কালে ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। আজ 2 এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে যুদ্ধবিরতি নবায়নও করা যাবে। গত 25 মার্চ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন 8ম বছরে পা রাখার প্রাক্কালে ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ রিয়াদ ও জেদ্দায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলে সৌদি জোটও তাতে সায় দেয়। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, ইয়েমেনের ভেতরে ও সীমান্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে হবে এবং হুদাইদা বন্দরে জ্বালানি বহনকারী জাহাজগুলো ঢুকতে পারবে ও সানআ বিমানবন্দর থেকেও পূর্ব নির্ধারিত রুটগুলোতে বাণিজ্য ফ্লাইটগুলো চলাচল করতে পারবে। ইয়েমেনে এর আগেও যুদ্ধবিরতির নানা প্রস্তাব সবগুলো পক্ষ মেনে নিলেও সৌদি পক্ষ প্রায়ই তা বাস্তবায়নে বিরত থাকত। রিয়াদ যে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না তা এখনো স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যুদ্ধ দীর্ঘকাল ধরে চলতে থাকায় ও সৌদি তেল শিল্পের মতো লক্ষ্যবস্তুও মাঝে মধ্যে আনসারুল্লাহর মারাত্মক হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় রিয়াদ যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিতে বাধ্য হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ তুলে নেওয়ার বিষয়টি ইয়েমেনের বিপর্যস্ত মানবীয় পরিস্থিতি কিছুটা কাটিয়ে তুলতে সহায়তা করবে। সম্প্রতি ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরামকো কোম্পানির তেল স্থাপনায় $100 কোটি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের ধ্বংসাত্মক হামলার পুনরাবৃত্তি রোধের লক্ষ্যে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হল সৌদি জোট। তবে যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নাও আনতে পারে, কারণ যুদ্ধ সমাপ্তির একতরফা ঘোষণা দেয়া মানে ইয়েমেনের ক্ষমতায় আনসারুল্লাহর কর্তৃত্বকে স্বীকৃতি দেয়া, যা সৌদি সরকারের জন্য হবে পরাজয়ের সমতুল্য। আর এই যুদ্ধবিরতিকে সফল ও স্থায়ী করতে হলে বড় বড় শক্তিগুলোর সমর্থন জরুরি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। দেশটিতে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ এবং বিএনপির অভিযোগ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত 1 মাস ধরে দেশজুড়ে নানা কর্মসূচি পালন শেষে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অর্ধবেলা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। অনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেছেন, সরকারের সিন্ডিকেটের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। এ সময় মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই প্রতীকী অনশনে অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জন দুর্ভোগ বেড়েছে, সরকার অসহায় ভূমিকা পালন করছে, লুটেরাদের কবলে পড়ে দেশবাসী অসহায় এবং দিশেহারা। টিসিবির গাড়ির সামনে জনসাধারণের ভিড় প্রমাণ করে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এদিকে রমজানে নিরাপদ পানীয় এবং ভেজালমুক্ত খাদ্য ও ইফতার সামগ্রীর নিশ্চয়তা চেয়ে আজ রাজধানীর চকবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পওয়া সহ দশটি নাগরিক সংগঠন। এদিকে বিএনপির গণ অনশনের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের খবর অনুযায়ী অতি প্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে, তাই তাদের আন্দোলনের প্রয়োজন নেই, দ্রব্যমূল্য কমে আসছে, কমে যাবে। আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওদিকে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধ করতে অতিরিক্ত মোবাইল কোর্ট এবং সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান,
এই রমজান মাসটাতে যাতে ভোক্তাদের এবং অন্যান্য যারা আছে তারা যাতে সহজে সবকিছু পেতে পারে এবং নির্ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে এবং রমজান রাখতে পারে, সেই বিষয়ে আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছি।
তবে সরকারের মোবাইল কোর্টের শুভঙ্করের ফাঁকির কথা উল্লেখ করে বাজারে উপস্থিত ক্রেতারা বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দাম কমিয়ে চাইলেও পরে তা আবার যেই সেই হয়ে যায়। এদিকে রমজান মাসে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য 46 সদস্যের কমিটি গঠন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা FBCCI। সরকারের পাশাপাশি বাজার মনিটর করার জন্য FBCCI এর এই কমিটি কাজ করবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ইরানে প্রকৃতি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। প্রকৃতি দিবস শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ফার্সি 13 ফারভার দিন ইরানে প্রকৃতি দিবস হিসেবে পালন করা হয়। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানোর চমৎকার এই দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
তেরো ফারবার দিন মানে প্রকৃতি দিবস হল নওরোজের পরিপূর্ণতার দিন। অন্যভাবে বলা যেতে পারে, এই প্রকৃতি দিবসের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে নওরোজের আনুষ্ঠানিকতার। এই দিনে ইরানিরা পালন করে নানা আনুষ্ঠানিকতা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানিরা এই দিবসটিকে প্রকৃতির সঙ্গে সখ্যতার বা হৃদ্যতার দিবস বলে উল্লেখ করছেন। নওরোজ উৎসবের শেষের দিকে এই দিনে ইরানিরা ঘরবাড়ি থেকে বের হয়ে একদিনের জন্য আশ্রয় নেন প্রকৃতির কোলে।
অনেকে মনে করেন ইরানিরা ১৩ সংখ্যাটিকে অশুভ মনে করে বলেই ফার্সি বছরের প্রথম মাসে ১৩ তারিখে ঘরবাড়ি থেকে বের হয়ে প্রকৃতির মাঝে যান, কিন্তু এ ধারণাটি ঠিক নয়। সচেতন সব ইরানিই মনে করেন বছরের প্রতিটি দিনই শুভ ও পবিত্র। সময় মানুষের ভালো ও মন্দ কাজের দায়ভার বহন করে না। তো যাই হোক, ফার্সি বছরের প্রথম মাস তথা ফারভারদিন মাসের ১৩ তারিখে ইরানের প্রতিটি শহরে ও গ্রামে ইরানিরা পরিবার নিয়ে বা দলবদ্ধভাবে ঘরের বাইরে বের হয়ে দুপুরের খাবার খান এবং প্রকৃতির মধ্যে থেকে খেলাধুলা, কৌতুক, সূর্য স্নান ইত্যাদি উপভোগ করেন। যারা নানা কাজে খুব বেশি ব্যস্ত থাকেন তারাও অন্তত দুপুরের পর কিছু সময়ের জন্য হলেও সপরিবারে বাইরে বেড়াতে আসেন।
প্রকৃতির বা সৃষ্টি জগতের নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আল্লাহর মহত্ব উপলব্ধির চেষ্টা করার উপর ব্যাপক জোর দিয়েছে ইসলাম। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, তিনটি বিষয় ছাড়া জীবন আনন্দপূর্ণ হয় না: বিশুদ্ধ বাতাস, ব্যাপক সুপেয় পানি এবং কৃষিকাজের উপযোগী নরম জমি। তিনি আরও বলেছেন, যেসব বিষয়ে আনন্দ আনে তার মধ্যে রয়েছে হাঁটা, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, সবুজ প্রকৃতির দিকে তাকানো ইত্যাদি।
বর্তমান যুগে শহরগুলোতে কলকারখানা গড়ে ওঠায় এবং কৃষি জমি ও বাগ বাগিচা বা বনাঞ্চলের পরিমাণ কমতে থাকায় পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে। ফলে সচেতন মানুষেরা যান্ত্রিক জীবনের ক্লান্তি ঘোচানোর জন্য আরও বেশি প্রকৃতি ও সবুজ শ্যামলিমার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ইরানিরা সব যুগেই ছিল প্রকৃতিপ্রেমিক, আর প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসারই প্রকাশ ঘটানোর জন্য তাদের পূর্বপুরুষরা চালু করেছিল প্রথম মাসের ১৩ তারিখের জাগরণ উৎসব।
পরিবেশ সংরক্ষণ বা প্রকৃতির সুরক্ষার জন্য প্রত্যেক নাগরিকই দায়িত্বশীল। এই দায়িত্বশীলতা এড়িয়ে যাওয়া মহাপাপ ও বড় ধরনের বিশ্বাসঘাতকতা। পরিবেশ সুরক্ষা জাতীয় উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্রকৃতি যদি টিকে না থাকে তাহলে মানুষসহ সব প্রাণীর অস্তিত্বই বিলুপ্ত হবে। প্রকৃতি মানুষকে ছাড়া টিকে থাকতে সক্ষম হলেও মানুষ প্রকৃতিকে ছাড়া টিকে থাকতে সক্ষম নয়। মানুষ বিজ্ঞানে যতই অগ্রসর হোক না কেন, প্রকৃতি ও পরিবেশের উপর তার নির্ভরতা কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা বা তিক্ত সত্য হল এটা যে প্রকৃতি বহু বছর থেকে মানুষের নৃশংসতার শিকার। মুনাফাকামী ব্যবসায়ীদের কবলে পড়ে উজাড় হচ্ছে বন জঙ্গল, গ্রামগুলোর বিলুপ্তি, কৃত্রিম বাঁধ তৈরি, কলকারখানা নির্মাণ ও নগরায়নের ধারা অব্যাহত রয়েছে। প্রাকৃতিক সামগ্রীর পরিবর্তে ক্রমেই বাড়ছে রাসায়নিক সামগ্রীর ব্যবহার। বিশ্বের পরিবেশ রক্ষার জন্য গ্রিন হাউস গ্যাস কমানো জরুরি। অথচ দুঃখজনক বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের শিল্পোন্নত দেশগুলো বিশ্বের প্রকৃতি ও পরিবেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে দিনকে দিন এই গ্যাস বাড়িয়ে তুলছে।
সবচেয়ে জঘন্য ব্যাপার হল মার্কিন সরকার পরিবেশ রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কিয়েটো চুক্তিকে অবজ্ঞা করে চলছে, অথচ প্রকৃতির উপর অনাচারের ফলে বিশ্বের অন্যান্য দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জনগণ সহ মার্কিন জনগণ ও দেশটির ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, মানুষ গত ৫০ বছরে বিশ্বের জীববৈচিত্র্যের আধারগুলোর এত বেশি ক্ষতি করেছে যে এর আগে আর কখনো জীবজগৎ এতটা ক্ষতিগ্রস্ত হয়নি।
পরিবেশ যেমন মানুষের উপর প্রভাব ফেলে, তেমনি মানুষের আচরণও পরিবেশের উপর প্রভাব ফেলে। সমস্যা হলো মানুষই মূলত একতরফাভাবে পরিবেশের ক্ষতি করে চলেছে এবং পরিবেশ মানুষকে এখনও ক্ষমা করে যাচ্ছে। অবশ্য যেসব অঞ্চলের মানুষ পরিবেশের উপর খুব বেশি জুলুম করেছে, সেখানে এর বিরূপ প্রভাবও পড়তে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন স্থানে খরা, ভয়াবহ সুনামি, বন্যা, অ্যাসিড বৃষ্টি, মরুকরণ এবং ওজন স্তরের হ্রাস পাওয়ার ঘটনা পরিবেশ বিরূপ হওয়ারই কিছু দৃষ্টান্ত। পশ্চিমা শক্তিগুলো প্রকৃতিকে দমিয়ে রাখার ও হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়াই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই প্রাকৃতিক পরিবেশের উপর অবিচার করা উচিত নয়, বরং মানুষের উচিত পরিবেশ ও প্রকৃতিকে ভালোভাবে বোঝা এবং সেগুলোর সর্বোচ্চ যত্ন নেয়া। প্রকৃতি যেন মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হোক এই দিনে সবার দৃপ্ত শপথ।
তো শ্রোতা বন্ধুরা, প্রকৃতি দিবসের মহতি এই আয়োজনে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল সবুজ সতেজ শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রকৃতির সঙ্গে সবাই সখ্যতা গড়ে তুলবেন, ভালোবাসবেন আল্লাহর এই অপরূপ সৃষ্টি জগৎকে, ভালো থাকবেন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। ইরানে প্রকৃতি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 2 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, প্রথম আলোর খবর। মির্জা ফখরুল বলেছেন, সরকারের লোভে দ্রব্যমূল্য আকাশ চুম্বে। মানব জমিনের খবর, দেশে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ ইত্তেফাক। পাকিস্তানের সেনাবাহিনী কোন পক্ষে, যুগান্তরের শিরোনাম। ভারতের খবর, নয়া ভ্যারিয়েন্ট XE ওমিক্রনের চেয়ে 10 গুণ দ্রুত ছড়ায়, বিশ্বকে নতুন করে সতর্ক করল WHO। সংবাদ প্রতিদিন। বিজেপি বিরোধী আন্দোলনে শীত ঘুম থেকে বেরোচ্ছে না কংগ্রেস, অভিযোগ তৃণমূলের আজকাল। বিধানসভা থেকে সাসপেন্ড, আদালতে যেতে পারেন শুভেন্দু সহ বিজেপির বিধায়করা, আনন্দবাজার পত্রিকা। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঢাকার বাতাসে বিষ, মানব জমিনের এ রিপোর্টে লেখা হয়েছে বায়ু দূষণের শীর্ষ অবস্থানে ঢাকা। প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে গড়ছে নগরায়ণ, বাড়ছে জনসংখ্যা ও শিল্প কারখানা, নির্মাণ হচ্ছে রাস্তাঘাট ও স্থাপনা। শুষ্ক এই মৌসুমেও উন্নয়ন কাজের নামে চলছে খোঁড়াখুঁড়ি, এতে ধুলোই ধূসরময় রাজধানী। শিল্পায়ন উৎপাদন নগরায়নের ফলে বাতাসে ভাসছে বিষ, সেই বিষ ঢুকছে মানবদেহে, প্রতি শ্বাসে নগরবাসী গ্রহণ করছে বিষাক্ত পদার্থ,
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ু দূষণের কারণে নগরবাসীর গড় আয়ু কমেছে 7 বছর। বায়ুবাহিত রোগের কারণে প্রতি বছর 1.5 লাখের বেশি মানুষ মারা যাচ্ছেন। বাড়ছে ক্যান্সার, কিডনি, হৃদরোগের মতো জটিল অসুখ। নষ্ট হয়ে যাচ্ছে নারী পুরুষের প্রজনন ক্ষমতাও। বাতাসের মাধ্যমে অতি সূক্ষ্ম কণা সরাসরি মানব শরীরের ব্রেনে ঢুকে ছোট সেলগুলোকে অকেজো করে দিচ্ছে, যা অনেকটা কার্বন মনোক্সাইডের মতো নীরব ঘাতক। এতে শুধু স্বাস্থ্য ঝুঁকিই বাড়ছে না, ব্ল্যাক কার্বন, সিএফসি ও ওজোন স্তরকেও উত্তপ্ত করে তুলছে। বায়ু দূষণ কমাতে আদালতের নির্দেশনা থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। দামের কারসাজি রুখতে মাঠে প্রশাসন, কিন্তু তাতে বাজারে সুফল মিলছে না। বাংলাদেশ প্রতিদিনের খবর এটি। আর মির্জা ফখরুলের অভিযোগ, সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী, এটি প্রথম আলোতে বলা হয়েছে। আর কালের কণ্ঠের দুর্নীতি বিষয়ক একটি খবরে লেখা হয়েছে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল অর্থাৎ পঙ্গু হাসপাতালে নিয়োগ 4 জনের, অথচ বেতন দেয়া হয়েছে 101 জনের। বেতনের নামে প্রায় 1.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এভাবে 13টি সরকারি হাসপাতালে 45 কোটি টাকার অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং হাসপাতালের কিছু কর্মকর্তা জড়িত। মানব জমিনের খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়নি, দেশে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। গত 50 বছরেও দেশের জনগণের প্রকৃত মুক্তি মেলেনি। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের তরুণেরা সবচেয়ে বেশি হতাশ ও বিভ্রান্ত। তরুণেরা বিপদের মধ্যে আছে। আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার কি অবস্থা? এর জবাব খানিকটা মিলবে যুগান্তরের এ খবরে। এতে লেখা হয়েছে, মুসা ছাড়া তদন্তে গতি আসছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত মুসার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়ভাবে নজরদারির পাশাপাশি তাকে গ্রেপ্তারে প্রযুক্তি সহায়তা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকাগুলোতেও তাকে শনাক্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু কোনো পর্যায় থেকেই আশাব্যঞ্জক তথ্য পাওয়া যায়নি। টিপু হত্যার আগেই মুসা দেশ ছেড়ে ভারতে গেছেন এমন গুঞ্জন রয়েছে মতিঝিল এলাকায়। পাকিস্তান পরিস্থিতি। 3 বিকল্প প্রস্তাব পেয়েছেন ইমরান খান। মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ায় পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনী তৎপর হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনে। সামরিক বাহিনীর ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। এবার তারা চলমান সরকারের পক্ষে থাকবে নাকি বিরোধী পক্ষে যোগ দেবে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, 3টি বিকল্পের মধ্যে রয়েছে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব মোকাবেলা করা, ইমরান খানের পদত্যাগ করা এবং পার্লামেন্ট ভেঙে দেয়া। তবে প্রধানমন্ত্রী প্রথম 2টি বিকল্প প্রত্যাখ্যান করে 3টিতে সম্মত হন। প্রশ্ন উঠেছে, পাকিস্তানের সেনাবাহিনী কোন পক্ষে? এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। ইউক্রেন রাশিয়া সংঘাত নতুন মোড় নিয়েছে এবার। ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ায় এবং ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মিডিয়ায়ও খবর এসেছে। ইত্তেফাকের কয়েকটি খবর এরকম, রাশিয়ার তেল ডিপোতে হামলা এবং আগুন, রাশিয়ায় ঢুকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। যুগান্তর লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় ভয়াবহ হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইউক্রেনে লড়তে শত শত সিরীয় ভাড়াটে যোদ্ধা যাচ্ছে রাশিয়ায়। কালের কণ্ঠের শিরোনাম, ইউক্রেনে $300 মিলিয়ন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনে আগ্রাসনে 150 শিশু নিহত এবং 300 বেশি শিশু আহত হয়েছে। কালের কণ্ঠের খবর, ওয়েবিনারে 2 নোবেল বিজয়ী রিচার্ড জন রবার্টস এবং জোডি উইলিয়ামস বলেছেন, সারা বিশ্বেই সংঘাত বন্ধ করতে হবে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। নয়া ভেরিয়েন্ট এক্সি ওমিক্রনের চেয়ে 10 গুণ দ্রুত ছড়ায়, বিশ্বকে নতুন করে সতর্ক করল WHO, সংবাদ প্রতিদিন, আজকাল এবং আনন্দবাজার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, এখনও বিদায় নেয়নি করোনা ভাইরাস, বরং এর আরও ভয়ঙ্কর রূপ দেখা বাকি। মারণ ভাইরাসের নয়া স্ট্রেন মারাত্মক হারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে, এমন আশঙ্কা প্রকাশ করেই দুনিয়াকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র তরফে জানানো হয়েছে, নয়া ভেরিয়েন্টটি XE নামে পরিচিত, আর এই স্ট্রেনই ওমিক্রনের সাব ভেরিয়েন্টের BA.2 এর চেয়ে অন্তত 10 গুণ বেশি সংক্রামক। অপরাধ দমনে কড়া মধ্যপ্রদেশ, গুড়িয়ে দেয়া হল নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর বাড়ি, সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দৌড়চ্ছে মামার বুলডোজার, মধ্যপ্রদেশকে অপরাধ মুক্ত করার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারই এক নিদর্শন দেখা গেল, গতকাল বিকেলে গুড়িয়ে দেওয়া হল একটি বাড়ি, সেই বাড়ি স্বঘোষিত ধর্মগুরু মহন্ত সীতারাম ওরফে সমর্থ ত্রিপাঠীর, এক নাবালিকাকে গণধর্ষণের অন্যতম অভিযুক্ত তিনি। বিধানসভা থেকে সাসপেন্ড, আদালতে যেতে পারেন শুভেন্দু সহ বিজেপির বিধায়করা, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে মারামারির জেরে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির 5 বিধায়ককে। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে বিজেপি পরিষদীয় দল, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ। ইরান ভ্রমণ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। আজ আমরা এই প্রদেশ ছেড়ে যাব উত্তর খোরাসান প্রদেশের দিকে। ইরানের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই প্রদেশটি
গোলেস্তান প্রদেশের সঙ্গে লাগোয়া এই প্রদেশ ঘুরে দেখতে আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। উত্তর খোরাসান প্রদেশের মূল শহরের নাম বজনুর্দ। 2004 সালে প্রদেশটি সরকারের অনুমোদনক্রমে এবং খোরাসান প্রদেশকে 3টি প্রদেশে বিভক্ত করার পর উত্তর খোরাসান প্রদেশ গড়ে উঠেছিল। উত্তর খোরাসান প্রদেশের উত্তর দিকে রয়েছে তুর্কমেনিস্তান, পূর্ব ও দক্ষিণে খোরাসান রাজাবি প্রদেশ, দক্ষিণ পশ্চিম দিকে সেমনান প্রদেশ এবং পশ্চিম দিক থেকে গোলেস্তান প্রদেশ অবস্থিত। এই প্রদেশে আবিষ্কৃত নিদর্শনগুলি পর্যালোচনা করে পুরাতাত্ত্বিকগণ শহরটি যে বেশ প্রাচীন সে ব্যাপারে নিশ্চিত হয়েছেন। পাহলাভন নামে যে প্রাচীন কমপ্লেক্সটি এবং হায়দারন জজরম টিলা নামে পরিচিত প্রাচীন স্থানটি 12,000 বছরেরও বেশি পুরনো। যাই হোক, এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
এই প্রদেশটি বৃহত্তম খোরাসান এবং প্রাচীন ইরানের একটি অংশ। ইতিহাসের কাল পরিক্রমায় এই অঞ্চল জুড়ে বিচিত্র উপজাতি ও গোত্রের বসবাস ছিল। সে কারণে প্রাচীন এই এলাকায় স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং প্রাচীন সংস্কৃতি রয়েছে। এই প্রদেশে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হল তাত, কেরমাঞ্জ মানে কুর্দি, তুর্কি, তুর্কমেন, বালুচি ইত্যাদি। সুতরাং বিচিত্র গোত্র এবং ভাষার কারণে এখানকার সংস্কৃতি ও শিল্প পর্যটকদের কাছে বেশ উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। দর্শকরা এবং ভ্রমণকারীরা এখানকার নান্দনিক ঐতিহ্য দেখে ব্যাপক আকৃষ্ট হয়ে পড়েন। উত্তর খোরাসান প্রদেশে ঐতিহাসিক ও প্রাকৃতিক বহু নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো নিদর্শন একেবারেই অনন্য সাধারণ। বিশেষ করে এখানকার বন বনানী এ প্রদেশের সংরক্ষিত এলাকা হয়। বিশেষ বৃক্ষ ও উদ্ভিদ যেমন বেড়ে উঠেছে, তেমনি এশীয় ও সারা বিশ্বের মধ্যেই দুর্লভ ও বিচিত্র প্রাণীর নিরাপদ আবাসে পরিণত হয়েছে।
আবহাওয়ার বৈচিত্র্যগত দিক থেকেও উত্তর খোরাসান প্রদেশটি একটু ভিন্ন। সাধারণত এই প্রদেশের আবহাওয়া পার্বত্য নাতিশীতোষ্ণই থাকে, তবে পুরো প্রদেশের বিভিন্ন প্রান্তের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য থাকে। এ কারণে এই এলাকায় বিচিত্র উদ্ভিদের উপস্থিতি যেমন লক্ষ্য করা যায়, তেমনি বহু প্রজাতির প্রাণী ও পশুর অস্তিত্ব দেখতে পাওয়া যায়। অন্তত 1400 প্রজাতির পশু ও উদ্ভিদ এই উত্তর খোরাসানে শনাক্ত করা হয়েছে। 1100 প্রজাতির উদ্ভিদ আর 365 প্রজাতির সংরক্ষিত পশু ও প্রাণী এখানে রয়েছে। এই প্রদেশের পরিবেশ ও আবহাওয়াগত বৈচিত্র্যের কারণে আরও বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এখনও শনাক্ত করার অপেক্ষায় রয়েছে।
এই প্রদেশের বিচিত্র শিল্প এবং খনি প্রাদেশিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস হিসেবে পরিগণিত। এখানে রয়েছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, অসংখ্য শিল্প কলকারখানা, খাদ্য শিল্প, কৃষি শিল্প ইত্যাদি। আঞ্চলিক অর্থনীতির ক্ষেত্রে এইসব শিল্পের ভূমিকা অপরিসীম। উত্তর খোরাসান প্রদেশের গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল গম, যব, কিশমিশ, আঙ্গুর, গোলালু, চেরি, আপেল, পেঁয়াজ, ডাল, লাল লাল মটরশুঁটি, পিচ ফল, আলমন্ড বাদাম, আখরোট, এপ্রিকট ইত্যাদি।
বিভিন্ন জাতি ও গোত্রের উপস্থিতির কারণে প্রদেশের হস্তশিল্পের উপর উল্লেখযোগ্য বৈচিত্র্যের ক্ষেত্রে দারুণ প্রভাব ফেলেছে। এই প্রদেশে বিভিন্ন ধরনের হস্তশিল্প যেমন গেলিম কার্পেট বোনা, জিলো বুনন, ঐতিহ্যবাহী পাদুকা মোছার পাপোশ, সুই সুতার কাজ, প্রাচীন রীতিতে রং করার কাজ, স্থানীয় কাপড় সেলাই শিল্প, পশুর পশম দিয়ে তৈরি কার্পেট জাতীয় হস্তশিল্প, মৃৎশিল্প এবং অন্যান্য অনেক শিল্পের কাজ হয়ে থাকে। তুর্কমেন কার্পেট এবং পাটি, গেলিম কার্পেট এবং জাজিম, সিল্কের তৈরি রাতের তাবু, কানটুপি, সূচিকর্ম করা শাল, পশম সূচিকর্ম ইত্যাদি এই প্রদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তশিল্পের অন্তর্ভুক্ত। এসব শিল্প পর্যটকদের আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনে রাখা ভালো যে এমব্রয়ডারি করা হেডব্যান্ড এবং তুলতুলে কানটুপি তৈরি উত্তর খোরাসান প্রদেশের এই দুটি হস্তশিল্প ইরানের জাতীয় হস্তশিল্পের তালিকায় নিবন্ধিত হয়েছে।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণের আজকের আয়োজনে। উত্তর খোরাসান পশুপালনের জন্য খুবই উপযুক্ত। কার্পেটের মূল উপাদান যে পশম, তা ওই উত্তর খোরাসান থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কার্পেট শিল্প ছাড়াও মাশহাদে পাথরের তৈরি শিল্প সামগ্রী, প্রচুর তৈরি হয়। পাথরের তৈরি এসব শিল্প বেশ নাম করা, কারণ এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। পাথর শিল্প সামগ্রীর মধ্যে টেবিল, পেয়ালা, কাপ, থালা বাসন যেমন রয়েছে, তেমনি রয়েছে বাসার ডেকোরেশনের জন্য বিচিত্র রকমের শোপিস। এসব পাথর শিল্প মর্মর, নাসুজ, কালো পাথর, হলুদ, সবুজ, লাল এবং সাদা পাথর ইত্যাদি রকমারি পাথর দিয়ে তৈরি করা হয়। তবে কালো পাথরই এসব কাজে বেশি ব্যবহৃত হয়। নাসুজ এমন এক ধরনের পাথর যা আগুনে পড়লেও নষ্ট হয় না।
আমরা আজ উত্তর খোরাসান প্রদেশের সবচেয়ে বড় শহর বজনুর্দ শহর পরিদর্শন চিন্তা করেছিলাম। এর মধ্যে দিয়ে উত্তর খোরাসান প্রদেশের সাথে আরও বেশি পরিচিত হবার সুযোগ হবে। তবে সময়ের স্বল্পতার কারণে আজ আর হচ্ছে না, পরবর্তী আসরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সে আসরেও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতি ও খাদ্যবাহী জাহাজ প্রবেশের বিষয়ে একমত উভয় পক্ষ, স্বাগত জানিয়ে ইরানের বিবৃতি প্রকাশ। দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি শহীদ। গুলি করার পর মেডিকেল টিমকে কাছে যেতে দেয়নি খুনিরা। বিএনপি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না এবং তারা কি চায় তা জানেন না বলে দাবি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের বিজেপি ধর্ম নিয়ে উত্তেজনা তৈরি করার পাশাপাশি মানুষের বেঁচে থাকাকেই কঠিন করে দিচ্ছে তৃণমূল মুখপাত্রের দাবি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।